তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আবার একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপরে তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত আর যে দিনগুলো চলছে মাদানী চ্যানেলে, ফয়জানে ফারুকে আজমের কিছু অনুষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ, আর এটা গতকালকে থেকেই শুরু হয়েছে। মহরমের এক তারিখে যেহেতু ফারুকে আজম রদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস, আর অনেকেই হয়তো মুসলমানের মধ্যে আমরা অনেকেই জানি না যে এই মহান ব্যক্তির ওরস মোবারক কবে, এজন্য সাধারণ মানুষের মধ্যে যেন এই বিষয়টা পরিচিত হয়ে যায়, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস মোবারক মহরমের এক তারিখ, অর্থাৎ এই দিনে শাহাদাত বরণ করেছেন, তাকে শহীদ করা হয়েছে। আজকেরও বিষয় এমনই রেখেছি দর্শক শ্রোতা, যাতে করে সাহাবা একরামের জীবনী থেকে কিছু আলোচনা আমরা শুনতে পারি। আমরা ছোটবেলা থেকেই বিজয়ীদের কথা শুনি, বিজয়ী কারা তাদের আলোচনা আমরা প্রায় সময় শুনি, কিতাবের মধ্যে পড়ি, বড়দের মুখে শুনি। ছোটবেলা থেকে যেই আমাদের মন মানসিকতা ছিল বিজয়ীদের ব্যাপারে, বিজয়ী তো তারা যারা শক্তি দিয়ে জয় অর্জন করেছে, আবার বিজয়ীদের তারা যারা জীবন যুদ্ধে জয়ী হয়েছে তারাই বিজয়, এরকম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে ছিল। কিন্তু যখনই ধর্মীয় জ্ঞানকে অর্জন করবে, সে আসল বিজয়ী কারা তাদের নামগুলো জানতে পারবে, আর আসল বিজয়ী যারা তারাই তো সফল কাম হবে। আর আজকের বিষয়ে দর্শক শ্রোতা আমরা রেখেছি বিজয়ী কারা। হ্যাঁ, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, বিজয়ী কারা, যারা বিজয়ী আজকে তাদেরকে নিয়ে আলোচনা করব। কেননা মানুষ সবাই কিন্তু বিজয়ী ব্যক্তিদেরকে অনুসরণ করতে চায়, তাদেরকে ফলো করতে চায়, তাদেরকে অনুকরণ করতে পারলেই হয়তো বা আমিও আমার মধ্যে সেই বিজয় যে আছে সেটা আমিও লাভ করতে পারবো। তো আল্লাহ চায় আজকে ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন তাদের থেকে বিজয়ী কারা এ বিষয়ে আমরা আলোচনা শুনব, জানব, শিখব, যাতে করে আমিও ওই পথ অনুসরণ করতে পারি, ওই রাস্তা আমি অনুসরণ করতে পারি, ওই পথে আমি চলতে পারি, আর যে কাজগুলো করে, যে আমলগুলো করে তারা বিজয়ী হয়েছেন, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী বলেছেন, আমরা যেন তাদের অনুসরণ করতে পারি। কীভাবে করতে পারবো? যখন তাদের সম্পর্কে জানবো তখনই আমাদের পক্ষে সম্ভব হবে আমরাও এই পথকে অনুসরণ করতে পারবো। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের আহমদ রেজা ভাই আজকে সাথে আছেন, হামদে বারী তাআলা শ্রবণ করি, এরপরে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় নিয়ে মাদানী ফুল শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাহ ক্যা জুদ ও করম হ্যায় শেহ বতহা তেরা, নহি সুনতা হি নহি মাগনে বালা, تیرا نہیں سنتا یہ نہیں مانگنے والا تیرا صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ 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 لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ 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 تمی مالک جالو سالے تمی مالک جالو سالے یا اللہ تمی مالک جالو سالے یا اللہ ہو یا اللہ تمی خالق جن و منوبر یا اللہ ہو یا اللہ اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ 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 تمی انت تمی انادی خدا تمی سرب جانی تمی انت تمی انادی خدا تمی سرب جانی تمہاری ستا اردھ سکول تمہاری ستا اردھ سکول یا اللہ یا اللہ 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 لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ تمہار گنگان کر سکولے تمہار گنگان کر سکولے چندر سورج بیک پاتھرے تمہار گنگان کر سکولے چندر سورج بیک پاتھرے تسبیح شوشک بھیجا جنیش تسبیح شوشک بھیجا جنیش یا اللہ یا اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ 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 جز میں وہ ہے کل میں وہ رنگ و بوئے گل میں وہ جز میں وہ ہے کل میں وہ رنگ و بوئے گل میں وہ افغان قل قل میں وہ نغمات بلبل میں وہ بلبل طوطی پروانہ ہر ایک اس کا دیوانہ بلبل طوطی پروانہ ہر ایک اس کا دیوانہ عمری کس کا مستانہ کون چکور کا جانانا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اللہ ہو 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 خوم کرو عطار کے مولا خوم کرو عطار کے مولا دو غینو بر اوہے خدا خوم کرو آمادر مولا دو غینو بر اوہے خدا جینی سرشت شکل نبیدر جینی سرشت شکل نبیدر یا اللہ ہو یا اللہ اللہ ہو 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 لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم.
ماشاءاللہ ماشاءاللہ اللہ تبارک و تعالیٰ پرشنسا کرا ایٹاو بجوئی دیر ایک لکھن بجوئی تو تارائی درشک شروتا جارا آخراتے کامیابی ارجن کرچے جادر بیپارے حدیث پاک پاوا جائے ای سکل بیکتیرا جنتی جادر کے بلا ہوئے چھے তোমরা এদের মধ্যে যাকে অনুসরণ করো মাগফিরাতের পথ নাজাতের পথ হেদায়েতের পথ পেয়ে যাবে, তারাই তো বিজয়ী। আর ওই বিজয়ীদেরকে যারা অনুসরণ করে তাদের মুখেই থাকে আল্লাহ তাবারক তালার প্রশংসা হামদ, আল্লাহ তাবারক তালার কালাম তাদের মুখে সবসময় থাকে। আজকে যেহেতু বিষয় নিয়েছি বিজয়ী কারা, আজকের বিষয় রাফি ভাই বিজয়ী কারা। দুনিয়ার দৃষ্টিতে যদি আমরা দেখি তবে আমরা মনে করি যারা জীবনযুদ্ধে সফলতা অর্জন করেছে, একটা সময় গিয়ে যে কারণে সে এই যুদ্ধের ময়দানে নেমেছিল সেটা সফলতা অর্জন করেছে, সে সে নাম অর্জন করেছে, সে এই পথ ধরে রাখতে পেরেছে বা সে অর্থশীল অর্থাৎ বিত্তবান হয়ে গিয়েছে, তো শেষ পর্যন্ত সে এই জীবনযুদ্ধে বিজয় অর্জন হলো, এমন একটা আমাদের চিন্তাধারা
যে টার্গেট ছিল ওই টার্গেটে উনি পৌঁছে গিয়েছে
তখন আমরা বলি সে তো বিজয় হয়েছে। আর যদি কোরআন ও হাদিসের দৃষ্টিতে আমরা দেখি, শরিয়াত ও ইসলামের দৃষ্টিতে দেখি নোমান ভাই, তবে বোঝা যাবে যে বিজয় তো তারাই যারা দুনিয়াতে পরিশ্রম করে কষ্ট করে এরপরে ইসলামকে অনুসরণ করে শরিয়াতকে অনুসরণ করে দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে আর তাদের ঠিকানা জান্নাত হয়েছে, ওই কষ্টের পরেই তো তারা বিজয় অর্জন করেছে জান্নাতে গিয়ে। এখন আমার যারা দর্শক আছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আপনাদের সাধারণ আকলে বিবেকে বিজয়ী কারা, যারা দুনিয়া পেয়ে সফলতা অর্জন করেছে মনে করি তারা বিজয়ী, নাকি যাদের ব্যাপারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মিথ্যা বলেনি, আর মিথ্যা বলা সম্ভব না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ও তাআলা সকল প্রকারের এমন কাজ থেকে পুত পবিত্র রেখেছে, সেই নবী যাদের ব্যাপারে ঘোষণা করেছে সাহাবা একরাম সব জান্নাতি, এবং এদের মধ্য থেকে দশজন তো স্পেশাল যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আর তাদের মধ্য থেকে আরও একজন স্পেশাল যাকে ইসলামের দ্বিতীয় খলিফা বানানো হয়েছে, এই ব্যক্তির ব্যাপারে কি বলবেন? তারাই তো বিজয়ী, আর তাদেরকে অনুসরণ করেই তো আজ দেড় হাজার বছর পরেও ইসলামের এই সুশীতল ছায়াতলে আমরা আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাফি ভাই থেকে কিছু শুরুতে মাদানী ফুল শ্রবণ করি, বিজয়ী কারা শুনবো, রাফি ভাই কি বলবেন এই ব্যাপারে?
বাস্তবে বিজয়ী তো তারাই যারা মহান আজ্জাউজ্জাল্লাহকে রব তাআলাকে খুশি করতে পেরেছেন এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে পেরেছেন, আর খুশি করে এই দুনিয়াটাতে চলতে পেরেছেন, ইভেন আপনি যেটা বললেন জান্নাতে তাদের জায়গাকে সুনিশ্চিত করতে পেরেছেন। তো বিজয় মূলতই আল্লাহ তাআলার দান, এটা আমি আপনি চাইলাম করে ফেললাম, আমার আপনার গোলে পৌঁছে গেলাম, টার্গেট ফিল করে নিলাম, তো এইখানেই আমি আপনি বিজয়ী না, হয়তো আমি আপনি ভাবছি ক্ষণিকের জন্য একটু সান্ত্বনা দিচ্ছি, তো এটা থাকবে না অল টাইম। তো বিজয় আল্লাহ তাআলাই দান করেন আমাদেরকে, আর কোরআনুল কারিমে এর নামে ফাতহ অর্থাৎ বিজয় নামে আল্লাহ তাআলা একটি কোরআন একটি সূরাই কি নাজিল করেছেন,
সুবহানাল্লাহ,
তাতে বলা হয়েছে নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি।
আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 12 নং আয়াতে আল্লাহ তাআলা এভাবেও ঘোষণা করেন, হে রাসূল আপনি অবিশ্বাসীদেরকে বলে দিন অচিরেই বিজয় আসবে আর তোমরা জাহান্নামে একত্রিত হবে, জাহান্নাম আবাসস্থল হিসেবে কতই না মন্দ। আল্লাহু আকবার। তো পৃথিবীর প্রতিটি প্রান্তরে ইসলামের বিজয় নিশান উড়বে এমন ভবিষ্যৎবাণী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন। তো এটা সহজ হয়ে গিয়েছে তখন যখন সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান একে একে ইসলামের ছায়াতলে আসতে শুরু করলেন, যখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে লাগলেন, আনহুয়ের মতন ব্যক্তিত্ব আসতে লাগলেন, যখন এমন একটা সময় ছিল যে গুহায় পাহাড়ের গুহায় বা ঘরের ভিতরে হ্যাঁ লোক সমাজে সামনে না গিয়ে চুপিচাপি ইবাদত করার যে একটা প্রবণতা ছিল, যখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুধা পান করে নিলেন, তখন মসজিদুল হারামে প্রকাশ্যে নামাজ আদায় করার যে এলান এসেছে, এর চেয়ে তো বিজয় হতে পারে না। তাছাড়া কত সুন্দর যুদ্ধ বিদ্রোহে কত কতগুলো যুদ্ধ এমন এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান যদিও সংখ্যায় কম ছিলেন
কিন্তু সেখানে
বিজয় কেননা চলে এসেছে,
কেননা সেখানে ছিল ওই সকল লোকেরা যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে তিলে তিলে অনুসরণ করেছে, যা বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটার উপরেই তারা আমল করেছেন, যতটুকু বলেছেন ততটুকুর উপরে তারা আমল করেছে, আর এ কারণেই আল্লাহ তাবারক ও তাআলা প্রতিটা ধাপে তাদেরকে বিজয় দান করেছে।
কেন দান করবেন না? হাদিস বিশারদরা এরকম বলেন যে আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হচ্ছে ইমানের মূল অংশ, সুতরাং তা মুমিনের উপর ওয়াজিব যেন আমরা তা পোষণ করি। কুরআন ও হাদিসে একাধিক বর্ণনা দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ, তার রাসূল ও ইমানদারগণ যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং বিনম্র, আর যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল আর তারাই বিজয়ী।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখন আমি আপনি কাদেরকে অনুসরণ করছি?
জি জি,
কাদেরকে ফলো করছি? এই ম্যাপ আমি আপনি কাকে দেখে করছি? আমি হয়তো টার্গেট করছি যে আমার ওই জায়গাটা কমপ্লিট করলে, আমার ওই প্রপার্টিটা ফিনিশড করতে পারলে, আমার ওই ছাদ দিতে পারলে হয়তো আমি বিজয়ী, আমার সন্তান আছে তাকে হয়তো ভালো একটা পাত্র পাত্রী দ্বারা বিবাহের বন্ধনে আবদ্ধ করতে পারলে, এই হইল ব্যাস, এই হইল, আমি কই দিন আছে এখানে, আমার জন্য তো অনন্তকালের জিন্দিগি অপেক্ষা,
ঠিকানা তো রয়ে গেছে, অপেক্ষায় আছে ঠিকানাটা আমি কবে আসবো। এখানে যে আয়াতে কারিমার মধ্যে আসছে যে তোমরা ওই সকল বন্ধু যাদেরকে বানানোর কথা বলা হয়েছে আল্লাহ ও তার রাসূল এবং সাহাবা একরাম
ইমানদারগণ
যারা সত্যবাদী আছে তাদেরকে, এখানে আমাদেরকে দেখতে হবে যারা বিজয়ী যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ঘোষণা করেছেন, এখন আমরা তাদেরকে অনুসরণ করছি, এখন কিভাবে অনুসরণ করছি রাফি ভাই? কিছু অনুসরণ করছি আবার কিছু মাইনাস করে দিচ্ছি, এখানে আবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যে আমরা মানবো কিনা কি ছেড়ে দিব, একটা দল এমন আছে কিছু মানতে পারে আবার কিছু সেখান থেকে মানতে পারে না, আরেকটা দল যারা হকের মধ্যে আছে তারা সাহাবা একরামের বাণীর উপরে সাহাবা একরামের পথের উপরে প্রতিষ্ঠিত আছে, যদিও তারা আশেপাশ থেকে শুনে যে মানুষ এটা ছেড়ে দেয় ওটা ছেড়ে দেয়, একে খারাপ বলে ওকে খারাপ বলে,
হেজিটেশনে পড়ে যায়।
জি, কিন্তু ওই দলটাকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ঘোষণা করেছেন, যে যারা আমার সাহাবা কেরামকে অনুসরণ করবে, এর পরবর্তী জমানাতে এই অনুসরণ করতে করতে যাবে, তো তারাই হবে হক দল এবং জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এখন এই বিজয়ী যারা, তাদেরকে অনুসরণ করতে কে বলেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা এদেরকে অনুসরণ করো যারা বিজয়ী হয়েছে। বিজয়ী মানে যারা জান্নাতের ঠিকানা পেয়েছে, যারা জান্নাতের পথ পেয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ঘোষণা করেছে, ওই সকল ব্যক্তিদেরকেই অনুসরণ করার কথা বলা হয়েছে ডাইরেক্ট কোরআনে পাকের মধ্যে, আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ বলেন, আমি তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি, এর চাইতে আর বড় কি? এখন আমরা কি ওই বিজয়ীদেরকে অনুসরণ করা ছেড়ে দিয়ে
তাদেরকে সার্টিফিকেট করছে, সার্টিফাই করে দিয়েছে যে তাদেরকে অনুসরণ করো, তাহলেই তোমরা বিজয়ী হয়ে যাবে।
সত্যবাদী যারা আছে, শহীদ যারা আছে এবং নেক পরায়ণ ব্যক্তি যারা আছে, তাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। এখন যদি আমরা দেখি রাফি ভাই, ন্যায় পরায়ণ ব্যক্তি, সত্যবাদী, ইবাদত গুজারী ব্যক্তি, সোনালী যুগের পরে, সোনালী যুগে যারা ছিল তাদের মতো সত্যবাদী আর কোনো জমানায় আসবে না, সোনালী যুগের যারা ছিল তাদের মতো ইবাদত গুজারী ব্যক্তি আর আসবে না। তার কারণ হলো, সোনালী যুগ কেন বলা হয়, ওই সকল লোকেরা, ওই যুগের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইমান এনেছে, ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর সাহাবি, তারা সাহাবি বিদায়, ওই জমানাটাকে সোনালী যুগ বলা হয়। আর সেই সোনালী যুগকে যদি আমরা অনুসরণ করতে না পারি, তবে মনে রাখবেন বিজয়ীদেরকেও আমরা অনুসরণ করতে পারবো না। আর বিজয়ীদেরকে যদি অনুসরণ করতে না পারি, হয়তো বা আমি ভুল পথে আছি, কখনো কোনো সাহাবির ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলা, সমালোচনা করা, গালমন্দ করা, আল্লাহ তাআলার পানা, এটা যেন আমি আমার নিজের জন্য জাহান্নামের পথকে প্রসারিত করে দিচ্ছি বা আমি আমার জাহান্নামে ঠিকানা বানিয়ে নিয়েছি, এমনটা যেন আমরা না করি। বিজয়ীদেরকে, বিজয়ী যারা পরিশ্রম করে, যারা অনুসরণ করে, অনুকরণ করে, কোরআন হাদিস মেনে, শরীয়তকে মেনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে পরিশ্রম করে, কষ্ট করে, এরপরে তারা জান্নাতি হয়েছেন এবং তাদের ব্যাপারে এত হাদিসে পাক রয়েছে, আমরা তাদের পথকে ছেড়ে দিয়ে যখন চলবো, তখন মনে করবেন কুয়াশার মধ্যে আপনি ভুল পথে চলছেন, সামনে একটু হালকা পরিষ্কার দেখা যায় কিন্তু পরবর্তী রাস্তাগুলো আপনার জন্য অন্ধকার রয়েছে, এটা আপনাকে ভেবে নিতে হবে। কুয়াশার দিনে, অর্থাৎ শীতের সকাল যখন হয় গ্রামে, এটা হয় আপনার ঘন কুয়াশা, সামনে একটু পরিষ্কার দেখা যায়, সে ওই একটু পরিষ্কারের রাস্তাটাকে অনুসরণ করতে গিয়ে আজ পর্যন্ত মনে হয় হাজারো মানুষের এমন ঘটনা আছে, একটু পরিষ্কার রাস্তা দেখতে গিয়ে সামনের রাস্তা সে হারিয়ে ফেলেছে, যেতে 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 যখন 2-4-5-10 মিনিট হাঁটলো, তখন বলে আমি তো ভুল রাস্তায় চলে আসছি, কেননা কুয়াশার মধ্যে সে ঠিক রাস্তাটা খুঁজে পায়নি। ঠিক আমরাও যারা সাহাবা একরাম, বিজয়ী যারা, তাদের পথ অনুসরণ করি না, কিন্তু দেখি আমি সামনের রাস্তা আমার পরিষ্কার, একটু পরেই ঘোলা রাস্তা, একটু পরেই ভুল রাস্তা, একটু পরেই আপনি পথ হারিয়ে যাবেন, ওই কুয়াশার রাস্তার মতো। কুয়াশার রাস্তা যদি আমি পথ হারিয়ে যাই দর্শক শ্রোতা, তবে আমি জাহান্নামে যাব না, তবে আমার ঠিকানা জাহান্নাম হবে না। একটু পরের কুয়াশা কেটে গেলে হয়তো আমি সঠিক পথ খুঁজে পাবো। আর যদি আল্লাহ তার রাসূলের অসন্তুষ্টি আমরা করি বা সাহাবা ইকরামের পথ থেকে যদি আমরা সরে দাঁড়াই, তবে সেই বিদ্বেষ পোষণ করি, তবে কুয়াশার কারণে পথ হারিয়ে গেলে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু জান্নাতের পথ আর খুঁজে পাওয়া সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। কল শুনি দর্শক, এরপরে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করব আজকের অনুষ্ঠানে। আজ দর্শক শ্রোতা আমাদের সাথে এক নতুন মেহমান রয়েছে, আমাদের নোমান আত্তারি ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো আছেন নোমান?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে মোবারকবাদ অনুষ্ঠানে আসার জন্য, বসার জন্য। একজন গেস্ট হিসাবে আজকে, গতকালকেও তিনি বসেছিলেন, কথা বলা হয়নি, আজকেও বসেছেন ইনশাআল্লাহ তাআলা। ধীরে ধীরে কিছু কথা তার থেকে আগামীকালকে আমরা শোনার চেষ্টা করব, নোমান ভাইয়ের জবানে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা কালকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছিলাম, আমি একটি মানকাবাদ শুনতে চাই। ইমদাদ দেখুন, ইমদাদ দেখুন, ইয়া গাউসুল আজম কাছ থেকে নিয়ে দিলে খুব খুশি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, গাউসে পাকের মানকাবাদ শুনতে চেয়েছেন। আজকে ফারুকে আজমেরও যদি মানকাবাদ থাকে, তাও যদি আমাদের আহমদের জাবাই শুনিয়ে দেয়, তাও আমাদের জন্য খুশির দিন, কেননা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুরই আলোচনা, আর এই দিবসটা তারই জন্য খাস চলতেছে। আল্লাহ তাআলা দয়া করুক। পরবর্তী কল দেন।
আমার নাম আনোয়ারুল ইসলাম, ঠিকানা নারায়ণগঞ্জ। এখন যে অনুষ্ঠানটা হচ্ছে, ওই তো ভালো লাগছে, আমি এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি। দোয়া করবেন আমার জন্য,
আল্লাহ কবুল করেন। পরবর্তী কল।
আমার নাম আব্দুল্লাহ আল বাকি, জানা দেবিদার, জেলা কুমিল্লা। আমি মাদানা জেলা অনেক ভালোবাসি, আমি একটা গজল শুনতে চাই। প্রিয় নবীর কুকুল আমি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কুমিল্লা দেবিদা থেকে আপনি আমাদেরকে কল করেছেন, কালাম শুনতে চেয়েছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। পরবর্তী কল।
মোহাম্মদ আরাফাতুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে বলছি। মাদানী অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠানটি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই চ্যানেলকে কিয়ামত পর্যন্ত ইস্তিকামত দান করুক, আমি দোয়া করি।
মাশাআল্লাহ, মাদানী অনুষ্ঠান আপনি দেখতেছেন, আল্লাহ তাআলা কবুল করেনি। মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখতেছেন, মাদানী অনুষ্ঠান দেখতেছেন, যেভাবেই নিতে পারেন যেভাবেই নিচ্ছেন, শুকরিয়া আল্লাহ তাআলা, সাথে থাকুন। কালাম আমাদের যাবাই, তার নাতে রসুল আমাদেরকে শুনিয়ে দিন, এরপরে আমরা আবার আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মদিনা যাওয়ার দনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, মদিনা যাওয়ার দনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, করাউড কে পান প্রেমের শরবত, করাউড কে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত। জ্বালাও মোর বুকে তে আগুন মো, জ্বালাও মোর বুকে তে আগুন মো, প্রশান্ত যেন কভু না হয় মন, জ্বালাও মোর বুকে তে আগুন শান্ত যেন কভু না হয় মন, তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত, তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, মদিনা যাওয়ার দনা ইজাজত, নবী শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, হুসেন ইবনে আলী রসিলা, হুসেন ইবনে আলী রসিলা, গসে পাকে রোজা রসিলা, হুসেন ইবনে আলী রসিলা, গসে পাকে রোজা রসিলা, দনা মদিনায় মোরে শাহাদত কদনা, মদিনায় মোরে শাহাদত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, মদিনা যাওয়ার দনা ইজাজত, মদিনা যাওয়ার দনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, সকল নবী ওলিদের রসিলা, সক পল্লবীয় লিদে রসিলা মদিনার লি গলি রসিলা সকল নবীয় লিদে রসিলা মদিনার লি গলি রসিলা সকল নবীয় শুধুই তোমায় চায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনা যাওয়ার দোলা ইজাজত আকা মদিনা যাওয়ার দোলা ইজাজত নবী শফিয়ে উম্মত করাউডে কে পান প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাফি ভাই খুব সুন্দর একটি বর্ণনা রয়েছে কিতাবের মধ্যে। তার ব্যাপারে বলা হয়েছে যে তিন কাতার পিছন থেকে যখন জামাতে নামাজ চলতো তিনি ইমামতি করতেন, তিন চার কাতার পিছন থেকেও মানুষ তার কান্নার আওয়াজ করত। কেমন খোদা ভীরু! আর একাগ্রতার সাথে কোরআনে পাক পাঠ করতেন নামাজের মধ্যে, আর কতটা খোদাবিরু হলে এমনটা হয়। বর্ণনাকারী বলেন কি, আমি তিন কাতার পিছন থেকেও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ পেতাম, অনুভব হতো যে সে কান্না করছে এমন। আচ্ছা, ঘরের মানুষ কি বলে? আমরা তো বাহিরে ভালো, ঘরে ভালো না। ঘরের মানুষের কাছে আমরা অতটা ভালো না। বাইরের মানুষ আমার হাজারো প্রশংসা করে কিন্তু ঘরের মানুষ আমার প্রশংসা করে না। কথায় আছে না যে একই জিনিস ঘরেও আর বাহিরেও, বাহিরের হুজুর থেকে দম করা পানি পান করতেছে কিন্তু ঘরের মানুষ আছে দম করতে কখনো বলি না, এমন একটা কথা আছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মানুষ কি বলে?
আল্লাহু আকবার
বলে। তার অভ্যাসে মোবারকা এমন, পুরো রাত তিনি নামাজ আদায় করতেন। আর এরাই তো, এজন্যই তো তারা বিজয়ী, এজন্যই তো আল্লাহ তাবারক তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি খুশি এবং রাজি রয়েছেন। যতটা দায়িত্ব তাদের উপরে ছিল পাই টু পাই তারা সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করতেন,
কত নিখুঁতভাবে অনুসরণ করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর ওনার মতামতকে কত স্ট্রংলি সাপোর্ট করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভবিষ্যৎবাণী করেই দিয়েছেন যে ইসলামের বিজয় আসবে, ইসলাম এই পৃথিবীতে সুমহান বিজয়ের তালিকায় একদিন পৌঁছাবে। তো তাফসিরে ইবনে কাসিরে এসেছে কিছুটা এরকম, ইসলামের বিশ্ব বিজয়ের কথা এসেছে এভাবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রাতে মক্কাবাসীকে লক্ষ্য করে দেখলাম যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে উদ্দেশ্য করে বললেন যে হে লোকেরা, আমি কি তোমাদের নিকট ইসলামকে পৌঁছে দেইনি? আমি কি ইসলামের বিজয়ের কথা তোমাদেরকে জানাইনি? আমি কি রিসালাতের বাণী পৌঁছে দেইনি? এভাবে মক্কাবাসীদেরকে উল্লেখ করে করে, উদ্দেশ্য করে করে বলছেন। আর ওই সময় হযরত সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবশ্যই আমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি আর উনি সাপোর্ট করতে দেরি না, এগ্রি করতে দেরি করলেন না, উনি জানিয়ে দিলেন যে হ্যাঁ, আপনি প্রপারলি আমাদের নিকট কি করেছেন, পৌঁছে দিয়েছেন ইসলামকে।
সুবহানাল্লাহ।
তো পরদিন সকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বব্যাপী যে বিজয় আসবে তা ঘোষণা করে দিলেন, সবাইকে জানিয়ে দিলেন যে আর ভীতস্থ থাকার কোনো দরকার নেই।
আল্লাহ,
আজকে হয়তো আমরা একটু চুপি সারে একটু ভয় ভীতি নিয়ে কাজ করছি ইসলামকে অগ্রসর করার জন্য, কিন্তু এমন একটা সময় আসবে আমাদেরকে আর ভয় করতে হবে না।
সুবহানাল্লাহ।
অটোমেটিক্যালি আমাদের রাস্তা প্রচার প্রসার হয়ে যাবে। তো এখন আমাদের সমস্যা হচ্ছে যাদের মাধ্যমে এই বিজয় এসেছে আর যারা বিজয়ী তাদেরকে আমরা অনুসরণ করি না, যেটা জাকির ভাই বললেন যে আমরা না সিলেকশনে ভুল করি, চুজিংয়ের ক্ষেত্রে ভুল করি, আমরা ফলো করার ক্ষেত্রে ভুল করি।
রাইট।
আমরা তাদেরকে ফলো করি না যারা বিজয়ী হয়ে গিয়েছেন, যাদেরকে রব আজ্জা ওয়াজাল্লা কবুল করে নিয়েছেন, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে ওনারা জান্নাতি, তাদেরকে আমরা ফলো করতে চাই। একটা কথা আমি কিছুদিন আগে শ্রবণ করেছিলাম সোশ্যাল মিডিয়ার বদৌলতে, যে কোনো একজন বলছেন যে পৃথিবীটা কেমন যেন মানে ঝামেলার একটা জায়গা, এখানে সবাই ঝামেলা দেয়, পরিবারের পার্সনগুলো ঝামেলা দেয়, সমাজের যে ব্যক্তিত্বরা আছেন ঝামেলা দেয়, অফিসের বস ঝামেলা দেয়, মানে প্যারা আর প্যারা, ওরকমটা উনি বোঝাতে চাচ্ছেন, মানে পুরো পৃথিবীটাই কেমন যেন একটা প্যারা। কিন্তু ওনার বোঝা উচিত এই পৃথিবীটা হচ্ছে শস্যক্ষেত্র, যেখান থেকে আমি আপনি কিছু নিয়ে জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারবো। ওই আলিশান ভবনে আমি আপনি থাকতে পারবো, যে আলিশান ভবনে আমি আর এক সেকেন্ড পরে থাকতে পারবো না। অথচ এখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে পৃথিবীটা কেমন যেন প্যারা, কিন্তু এই প্যারাটা আপনার কাছে মনে হতো না যদি আমি আপনি ওই বুজুর্গনের দিন ওই আকা বিনিনদেরকে অনুসরণ করতাম যারা এই পৃথিবীতে থেকে একসময় অমুসলিম ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি চেহারা মুবারক দেখে ইসলাম গ্রহণ করলেন আর জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কই তারা তো বলেনি এক সেকেন্ডের জন্য যে পৃথিবীটা প্যারা, আমি আপনি কেন ভাবছি যে এত প্যারা এত ঝামেলা, হয়তো আমি আপনি গুছাতে পারছি না।
অস্বস্তির কারণটা তো আমরাই বানাই,
আমরা নিজেরা
বানিয়ে রেখেছি,
ক্রিয়েট করে নিয়েছি।
অস্বস্তির কারণটা এই পৃথিবীটা যে অস্বস্তি বোধ করছি আমরা, এটা কে বানিয়েছে? আমার নিজের জীবনটাকে তো আমি এদিকেই ঠেলে দিয়েছি, তাই না? আজকে আচ্ছা, এই কথাটা কেন বলে, কখন বলে?
আপনি কতক্ষণ আগে বলছেন না যে আমি তো দেখছি একটু পরিষ্কার, কিন্তু কতক্ষণ পরে তো ঘোলা
হয়ে যায়। রাইট। আচ্ছা, এই যে অস্বস্তিকর একটা পৃথিবী যার কাছে লাগে, কেন হয়েছে এটা? ওই ব্যক্তি ওই একই কথা, যখন শুরু করেছিল তখন এইটা নিয়ত ছিল কি বাস কোনো মতে ফ্যামিলি নিয়ে চলতে পারলেই আল্লাহ তাআলার শুকরিয়া, শুরুতে যখন শুরু করলো ছোট একটা বিজনেস শুরু করছে, আর এটা নিয়ত কি ছিল? বাস কোনো মতে ফ্যামিলিটা নিয়ে চলতে পারলেই ভালো। যখন বিজনেস শুরু করলো ভালোই লাভ আসছে, তো একদিন দুই দিন এক বছর দুই বছর সে বাড়াতে 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 দেশ থেকে বিদেশ পর্যন্ত পৌঁছে গেছে তার বিজনেস। এখন দেখার মানুষ নেই, দেখার মানুষ আছে তো টাকা পয়সা নিয়ে ঝামেলা, ব্যাংক ব্যালেন্স নিয়ে ঝামেলা, বাহিরে বের হতে হলে সিকিউরিটি লাগে, এরপরে ব্যাংকে যেতে হলে সিকিউরিটি লাগে, তো ডাক্তার এমন কোনো টেনশনের কারণে এমন কোনো রোগ হয়ে গিয়েছে, ডাক্তার এখন তাকে এই খাবার নিষেধ ওই খাবার নিষেধ, আচ্ছা টাকা থাকার কারণে তার মন মানসিকতা এমন হয়ে গিয়েছে, ফ্যামিলি দুই তিনটা হয়ে গিয়েছে, এই সকল ঝামেলা করতে করতে যখন তার বয়সটা 60-70 পৌঁছে গিয়েছে না, এখন বলে পৃথিবীটা অস্বস্তিকর, কে বানিয়েছে? আমি তো নিজেই জেনে শুনে বানালাম না। এখন আপনি আমি জেনে শুনে জীবনটাকে অস্বস্তিকর বানানোর পরে এরপরে বলতেছি, অভিযোগ দিচ্ছি বা এভাবে কথা বলছি, কিন্তু যারা আল্লাহ তাবারক তাআলার দেয়া সম্পদে, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আসা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছে এবং সেই নিয়ামত নিয়েই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, তারা তো কখনো বলে নাই যে দুনিয়াটা খুব অস্বস্তিকর, বা প্যারা যে শব্দটা আপনি বলছেন অস্বস্তিকর এই কথাটা তো কখনো তারা বলেনি। কারণ হলো গিয়ে তারা তাদের সুন্দর জীবনটাকে গুছিয়ে নিয়েছে। আর অনেক মানুষ তো দোয়াও করে, আল্লাহ তুমি আমাকে আর একটু হায়াত বাড়িয়ে দাও, আমার আর কিছু দিনের কাজ বাকি আছে, আমি আর কিছু দিনের কাজ করতে পারি। আমিরুল সুন্নাতের জীবনী যদি দেখেন না, তো এবছর যে ঘটনা ঘটছে আমাদের জাবাই, আমিরুল সুন্নাত কখনো এমন ঘটনা আর ঘটেনি তিনি শবে মেরাজের ইজতেমা ফয়জানে মদিনা ইন্টারন্যাশনাল মাদানী মার্কাজে আমির আলী সুন্নাত সকালে এসে পৌঁছিয়েছেন, সারাদিন ছিলেন, আরাম করছেন বা কোনো কাজ ছিল, এরপরে রাতে ইজতেমা ছিল, ফজর পরে আবার চলে গেছে দেশের বাহিরে, আর্জেন্ট একটা কাজ ছিল, কেউ ভাবতেই পারেনি। সবাই বলছে যাক চলে আসছে শবে মেরাজের ইজতেমায়, এখন তো রমজান পর্যন্ত আছে। যখন শবে মেরাজের ইজতেমা শেষ ফজরের পরে আবার সবাই ভিডিও দেখলো আমির হোসেন চলে গেছে, যাক আবার শবে বরাতে আসবে। শবে বরাতে ঠিকই আসছে, এমন টাইমেই আসছে, সকালে আসছে, সারাদিন ছিল, সারা রাত ইজতেমা করলো, সকালে আবার ফজর পরে, ইজতেমার পরে ফজর পরে আবার চলে গেছে দেশের বাইরে। কিরে কী হলো এবার? তো আমির হোসেন বলেন কি এমন একটা কাজ ছিল আমার, ওটা করা খুবই দরকার, সুরার মজলিস থেকে বলা হয়েছে কাজটা খুবই আর্জেন্ট এবং করা দরকার, যে একটা কিতাব লেখার ব্যাপারে, এবং মুফতি আনে ইকরামের পক্ষ থেকেও আসছে পয়গাম যে এটা খুবই জরুরি একটা কিতাব। তো কিতাবটা লেখা শেষ না হওয়া পর্যন্ত আমির হোসেন আসতে পারতেছে না প্রপারলি নিজের এলাকাতে করাচিতে। তো কিছু মানুষ এখনও আছে দোয়া করে, আল্লাহ তুমি আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও, দিনের কাজ কিছু অংশ আমার জন্য আমার বাকি আছে, আমি কিছু এখনও করতে চাই, কিছু আমার বাকি আছে, যে টার্গেট আমি নিয়েছিলাম সেই টার্গেটটা আমার বাকি আছে। আর কিছু মানুষ দোয়া করে আল্লাহ দুনিয়াটা তো আমার অনেক অনেক অস্বস্তি করে, আল্লাহ এখন আর ভালো লাগে না দুনিয়াটা, কে বানিয়েছে যে সুন্দর একটা দুনিয়া বানিয়েছে, এই জন্য সে দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে, আর যে অস্বস্তিকর দুনিয়া বানিয়েছে সে না দুনিয়া পেয়েছে না আখেরাত পেয়েছে। বিজয়ীদেরকে অনুসরণ করি। ফারুক আজম রদিয়াল্লাহ তাআলার ব্যাপারে যে হাদিসে পাকটা আমরা প্রায় সময়তেই আমরা শুনি, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইমানকে আরও মজবুত করে, সে হাদিসে পাকটা কি? একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম, অর্থাৎ হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফারুকে আজমের হাত নিজের হাতে ধরে আছেন। হযরত সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার প্রাণ ছাড়া অন্যান্য সকল কিছু থেকে অধিক প্রিয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জানের চাইতে, জান বাকি রেখে আর সব কিছুর চাইতে আপনি বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নয় ওমর, ওই রব তালার কসম যার কুদরতের হাতে আমার প্রাণ, তোমার ভালোবাসা ওই সময় পর্যন্ত সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার প্রাণ থেকে অধিক প্রিয় হব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিলেন। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তালার কসম আপনি আমার প্রাণের চেয়েও অধিক প্রিয়। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, এখনই তোমার ভালোবাসা পূর্ণতা হলো। সুবহানাল্লাহ, নিজের জানের চাইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা ইরশাদ করতেন সেটাকে পালন করতে, সেটা স্বীকার করতে এক মুহূর্ত তারা দেরি করতেন না, এজন্যই তো তাদেরকে বারবার বিজয়ী বলতে হয়। দর্শকের আরও কিছু কল আছে শুনতে হবে, এসএমএস রয়ে গেছে তাও নিতে হবে, অনুরোধের কালামও আহমদের জাবাই আমাদেরকে শোনাবে ইনশাল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
আমার পরিবারের সবাই চ্যানেলটি দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর, আপনি আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাবারক তাআলা আপনাকেও ভালো রাখুক, পরিবারের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকালে উঠেই মনকে ফ্রেশ করার জন্য, কিছু দিনই কথা শোনার জন্য, আর সকালবেলায় যেন আপনি আমি ঘর থেকে ভালো একটা মুড নিয়ে বের হতে পারি, মাদানী চ্যানেল আর দাওয়াত ইসলামী এটাই আশা করে আর এটাই চায়। কেননা সকালবেলা যে ঘর থেকে ভালো একটা মন নিয়ে বের হতে পারে না, তার পুরোটা দিনই যেন একেবারেই বেকারই চলে যায়। তার কারণ হলো গিয়ে সকালে যখন আপনি মাদানী চ্যানেলের অনুষ্ঠান, নাতে রসুল, কালাম কিছু কথা শুনে বের হবেন, তো আপনার মনটা ভালো হয়ে যাবে, মনটা ভালো লাগবে, যাক আজকে সকালে উঠেই কিছু দিনের কথা শুনলাম, কিছু ভালো কথা শুনলাম, কিছু নেকির দাওয়াত পেলাম, পুরোটা দিন আল্লাহ চায় ভালো যাবে। আর যদি সকালে উঠে ঘরের মধ্যে ঝামেলা, ঝগড়া, রাগারাগি এগুলো নিয়ে বের হন, তো পুরোটা দিনই আপনার এভাবেই কাটবে। এ বিষয় নিয়ে আরও আগেও আমি কিছু কথা বলেছিলাম। যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দিন। পরবর্তী কল দেন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি একটি কালাম শুনতে চাই, তার নাম হলো মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা।
আহা, আল্লাহ তাআলা মাটির বাড়ি আর মাটির ঘরে যাওয়ার আগেই সেই মাটির ভিতরে থাকার জন্য কিছু যে সামানা প্রয়োজন রয়েছে সেখানে সুন্দর মতো ঘুমাতে যেন পারি, আরাম করতে যেন পারি, সেটার জন্য যে আয়োজনটা, সেই আয়োজনটা যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আমরা যখন সফরে বের হই, সেটা হজের জন্য হোক, উমরার জন্য হোক, বা যে কোনো কাজে মাদানী কাফলার জন্য হোক, যখন সফরে বের হই দর্শক, তখন কিন্তু আমরা যতটুকু পরিমাণ দরকার আপনারা জানেন, যদি দেশে হয় নোমান ভাই, তবে দেশেরও একটা হিসাব নিকাশ আমাদের কাছে থাকে। আমি এক সপ্তাহের জন্য বাড়ির বাহিরে যাব, তো আমার কতটুকু প্রয়োজন আছে, তো আমি ততটুকু সম্পদ সাথে নিয়ে যাই। আর যদি সাথে নাও নেই, বর্তমান জমানা আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকেই পেয়ে যান, আপনার প্রয়োজনে আপনি পেয়ে যান, আপনারটা আপনি নিয়ে নিতে পারেন বা দরকার হলে আপনি নিজের কাছে নিতে পারেন, টাকা পয়সা যাই হোক। আর যদি দেশের বাহিরে কেউ যায়, তো সেও তার জন্য কিছু হুকুম রয়েছে, তার জন্য কিছু নির্ধারিত নিয়মকানুন রয়েছে। আপনাকে এয়ারপোর্টে কিছু সমানি দেখাতে হয়, আপনি কত ডলার, কত টাকা, কত হাজার টাকা সাথে নিচ্ছেন, সেটা আপনাকে ওখানে প্রশ্ন করবে। আর সমানের একটা রিসিপ্ট কপিও তাদেরকে দেখাতে হয়। কেন? আপনি যে যাচ্ছেন এক মাসের জন্য দেশের বাইরে, কি খাবেন, কি নিয়ে যাচ্ছেন? আমার বাংলাদেশের লোক অন্য দেশে গিয়ে না খেয়ে মারা যাবে, এটা তো হয় না। তো আপনাকে সেখানে সমানি দেখাতে হয়, একটা রিসিপ্ট কপি দেখাতে হয়, আপনি কত টাকা কত ডলার নিয়ে যাচ্ছেন। কেন? সফরের একটা সামান এটা, সফরের খরচ এটা। ঠিক মাটির বাড়ি মাটির ঘরে যখন আমরা যাব, সেখানেরও কিছু আছে, সেখানেও কিছু নিয়ে যেতে হবে। আর সেটা কেউ চেক করবে না, দুনিয়াতে কেউ চেক করবে না। চেক করার জন্য আপনাকে ওই মাটির ঘরে গিয়েই আপনার চেক পোস্ট শুরু হবে। তো তার আগেই আমাদেরকে তৈরি করা দরকার, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পরবর্তী কল দেন।
আমার নাম মেহেদিয়া সোনোয়াল, আমি মঞ্চকর সমাজ সেবা থেকে বলছিলাম। আমি এখন মানুষের অনুষ্ঠান দেখছি, আমার খুব ভালো লাগে, আমি একটি কালাম শুনতে চাই।
বলছিলাম একজন হোস্ট দরকার আমার পাশে, ছোট্ট একটা হোস্ট দরকার, যাতে করে হ্যাঁ বোঝার জন্য। সম্ভবত আমি যতটুকু বললাম, সারো চিন্তা পৃথিবীর এরকমের কিছু কালাম, এই কালামটা তো অবশ্যই আছে, এইটাই সম্ভবত আপনি শুনতে চেয়েছেন। এর আগে আপনার কলগুলো তো স্পষ্ট ছিল, আজকে এতটা ভয় কেন পেয়েছেন, কথাগুলো গোছালো ছিল না, এলোমেলো হয়ে গেছে, ঘর থেকে কি বেশি প্রেশার দিয়েছে নাকি আজকে, না আপনি ভয় পেয়ে গেছেন বুঝতেছি না। আল্লাহ তাআলা কবুল করে নিক। কালাম শুনি আমরা, আহমদ রেজা ভাই আমাদেরকে কালাম শোনাবে, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনাও করবো আজকের অনুষ্ঠান
ইনশাআল্লাহ। গুণো থাকি ভোরি তারি গুণো শুধু জপনা আছে আল্লাহ তালার রহমত প্রিয় নবীর করুণা। এই বাগানের জন্য আমরা এই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে ছাড়ো চিন্তা পৃথিবী সবে প্রিয় নবীর মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর ইমদাদ কুন ইমদাদ কুন ইমদাদ কুন ইমদাদ কুন নজ বন্দে গম আজাদ কুন দর দিনো দুনিয়া শাদ কুন দর দিনো দুনিয়া শাদ কুন ইয়া গাউসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদে দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদে মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদে ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দর দিনো দুনিয়া শাদ কুন দর দিনো দুনিয়া শাদ কুন ইয়া গাউসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন মুরীদোঁ কো খতরা নেহি বেহরে গম সে মুরীদোঁ কো খতরা নেহি বেহরে গম সে কে বেড়ে কে হ্যায় না খুদা গৌসে আজম ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দর দিনো দুনিয়া শাদ কুন দর দিনো দুনিয়া শাদ কুন ইয়া গাউসে আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা মাটির ঘরে মাটির বাড়ি মাটি হবে বিছানা আসছি একা যাব একা সঙ্গে কে হো যাবে না আসছি একা যাব একা সঙ্গে কে হো যাবে না যেদিন তোমার ডাক পড়িবে যেদিন তোমার ডাক পড়িবে কবরে মাঝে শুইতে হবে যোগার কিছু করেছো আসছি একা যাব একা সঙ্গে কে হো যাবে না আসছি একা যাব একা সঙ্গে কে হো যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা আসছি একা যাব একা সঙ্গে কে হো যাবে না খুদা কে ফজল সে মে হো গদা ফারুক আজম কা খুদা কে ফজল সে মে হো গদা ফারুক আজম কা খুদা উনকা মোহাম্মদ মুস্তফা ফারুক আজম কা খুদা উনকা মোহাম্মদ মুস্তফা ফারুক আজম কা করম আল্লাহ কা হর দম নবী কি মুঝে পে রহমত হ্যায় করম আল্লাহ কা হর দম নবী কি মুঝে পে রহমত হ্যায় মুঝে হ্যায় দো জহাঁ মে আসরা ফারুক আজম কা মুঝে হ্যায় দো জহাঁ মে আসরা ফারুক আজম কা গলি সে উনকি শেতা দুম দবা কর ভাগ জাতা হ্যায় এসা রুব এসা দব দবা ফারুক আজম কা হ্যায় রুব এসা দব দবা ফারুক আজম কা শাহাদত খুদা আত্তার কো দে দে মদিনে মে শাহাদত খুদা আত্তার কো দে দে মদিনে মে করম ফরমা ইলাহি ওয়াসতা ফারুক আজম কা করম ফরমা ইলাহি ওয়াসতা ফারুক আজম কা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকগুলো অনুরোধের কালাম ছিল আহমদ রেজা ভাই সবগুলো শোনানোর চেষ্টা করছেন মাশাআল্লাহ মদিনা মদিনা আল্লাহ তাআলা কবুল করেনি যে বিষয়ে আলোচনা করছিলাম আমরা বিজয়ী কারা বিশেষ করে ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবা ইকরামদেরকে নিয়েই আলোচনা করার চেষ্টা করছি আমরা কেননা আমাদের দৃষ্টিতে তারাই তো বিজয়ী। এরপরে যদি দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক অনুযায়ী সাহাবা একরামকে যারা অনুসরণ করেছে, এরপরের স্টাফ, এরপরের এক একের পরে এক এক, একের পরে এক 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 জমানা যখন পরিবর্তন হয়েছে, আর আমরা এখন বর্তমান জমানায় যে পীর মুর্শিদ আমরা পেয়েছি, কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, তিনি তো সাহাবা একরামের ব্যাপারে এত সুন্দরভাবে আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা দিয়ে দিয়েছেন, যাতে করে কখনো আমাদের দ্বারা সাহাবা একরামের শানে বেয়াদবি না হয়। কারণ একে তো তারা জান্নাতি, এরপরে আল্লাহ নবীর যে হাদিসে পাক তাদের ব্যাপারে, এবং বিজয়ী তো তারা, আর তাদেরকে যেন আমরা ভালোবেসেই যাই, আর নিজের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকেও যেন সাহাবা একরাম সম্পর্কে ভালো দিক নির্দেশনা দিয়ে যেতে পারি, এটাই আমাদের চেষ্টা করা উচিত। রাফি ভাই কিছু মাদানী ফুল আর
যে আমরা খালি হাতে আসছি বা একা আসছি, চাইলে তো যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যেতে পারি, হোসনে আখলাক। আশিকের রসুলদের প্রিয় আকা মক্কী মদিনী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, খৌফে খুদা, ইশকে রসুল বা সাহাবাই কারাম আলিম রিদওয়ানদের সোনালী যুগ আমি আপনি কিন্তু নিয়ে যেতে পারি, যা আমার আপনার খুব বেশি কাজে আসবে ওই অন্ধকার কবরে,
রাইট?
সেখানে কেউ থাকবে না আমাকে আপনাকে হেল্প করার জন্য, তো ওই থিংসগুলো হয়তো আমার আপনার অনেক বেশি উপকারে চলে আসবে ওই সময়টাতে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা ওই বিষয়কে আঁকড়ে ধরি না। এখন আসলে আমাদের এমন হয়ে গিয়েছে যে আমার যদি 5-10টা জিনিস থাকে, ফর এক্সাম্পল 5টা জামা থাকে, তখন আমার মধ্যে একটা হেজিটেশন কাজ করে যে আমি কোনটা পরব। কিন্তু এমন বিজয়ী ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাই ছিল একটা,
এই হ্যাঁ,
কেমন কেমন বিজয়ী, আর কেনই বা বিজয়ী হবেন না ওনারা? এমন অবস্থা হতো ওনার জামা মানে ঘামে ভিজে ভিজে ফেটে যেত। উনি একবার সিরিয়ার আলিয়া নামক এক জায়গায় সফররত অবস্থায় গেলেন, তো ওইখানে যাওয়ার পর দীর্ঘ সফরের কারণে শরীরে থাকা জামা পিছনের দিক দিয়ে ফেটে গিয়েছিল।
আহাহা,
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার শাসককে ওনার জামাটি ধৌত করার জন্য দিলেন, তো ওই শাসক উনি ওনার জামা ধৌত করার ব্যবস্থা করলেন, ব্যবস্থা করে একটি নতুন জামাকে সাথে ওনাকে উপহার দিলেন।
আচ্ছা,
আল্লাহ, তো আসুন না শ্রবণ করি উনি কি উত্তর দিলেন। তো উনি বললেন যে আমার যে জামাটা ছিল না, এটা অনেক ঘাম শোষণ করতে পারে,
আচ্ছা,
এটা অনেক বেস্ট আমার কাছে, তো নতুনটা রেখে দিন আপনি, এটাই থাক। এটা বলে উনি নতুনটা নিলেন না, ওনার যেটা ছিল ওইটাই নিয়ে উনি পরিধান করে নিলেন। এমনও হাদিসে পাকে এসেছে এই যে কাদ মুবারকের যে অংশগুলো, এই যে পিঠের এই অংশগুলো কিন্তু বেশি ক্ষয় হয়, তো ওইখানে 2-3টা শিলেও লেগে যেত, তালি পড়ে যেত, জোড়া লেগে যেত।
কেমন ছিল তাদের আজিজি,
আজিজি
কেমন ছিল তাদের ইশকে রসুলের এক ভান্ডার তাদের কাছে ছিল, যে এত নামি দামি ব্যক্তি, হয়তো আমরা সবাই জানি ফারুক আজম কেমন ব্যক্তিত্ব, ইসলাম গ্রহণের পূর্বে এবং ইসলাম গ্রহণের পরে দুইটা ধাপেই তার স্থান ছিল আরব শরীফের মধ্যে আলা। তারপরেও সে যখন দেখলো ইসলাম এটাকেই পছন্দ করে, এটাকেই ভালোবাসে, তো সে এটাকেই অবলম্বন করে নিল, এটা নিজের আপন করে নিল, বাস এই সাদা সিধা জীবন তিনি অতিবাহিত করেছিলেন। এই লাইফস্টাইল
ছিল খুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। তো প্রত্যেক আশিক রসুল তো এটাই চায় যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আশিক হিসেবে যেন নিজের দিলে ধারণ করতে পারি। কিন্তু আফসোসের বিষয়ে আমরা এমনটা করি যে আজকে আমার একটা কার আছে, 2টা কার কেনার চেষ্টা করি, একটা বাড়ি আছে, 2টা বাড়ি করার চেষ্টা করি, তখনই আমি আপনি ঝামেলায় পড়ে যাই, কোনটা নিব, কোন রুমে থাকবো, এটাতে এই এসি, ওটাতে ওই এসি, হ্যাঁ এটার বাতাস একটু হালকা, ওটা এই সময়ে এসে আমি আপনি
এই কাজগুলো কিন্তু লোভের কারণে হয়ে যায়। আমার পাড়া প্রতিবেশী তাই সে এমন ঘরে থাকে, আমারও থাকতে হবে, আমার বন্ধুরা এমন গাড়িতে চলে আমাকেও চলতে হবে, এরপরে বলে আমার পাড়া প্রতিবেশীরা এমন করে গাড়ি বাড়ি বানিয়েছে আমাকে এমন করে বানাতে হবে, আমার আত্মীয় স্বজন কাজিনরা তারা এই গাড়িতে চলে আমাকেও এই গাড়িতে চলতে হবে, একটা মানুষকে দেখে দেখে লোভ ভিতরে চলে আসে, এরপরে কাজ করে। সাহাবা একরাম দেখেন যে এখন ফারুক আজমের কথা বলেন, অন্য এক সাহাবির ব্যাপারে আসছে, সে একটা দেশের গভর্নর ছিল, তার কাছে একটা জামাই ছিল, সে প্রতি শুক্রবার দিন জামাটা ধুইত, ধুয়ে এরপরে জুমার নামাজে যেত, পুরো সপ্তাহ পরিধান করতো, এরপরে আবার জুমার দিন আসলে সকালবেলা ধুয়ে দিত, যখন জামাটা ধোয়া হতো তখন জামাটা ধুয়ে শুকাতে দিয়ে তিনি ঘরের মধ্যে বসে থাকতেন, কেননা আর কোনো জামা তার গায়ে নেই, এজন্য ধুয়ে বসে থাকতেন, শুকানোর পরে ওটা নিয়ে পরিধান করে এবার জুমার নামাজে যেতেন। এমন ওয়াকিয়া, এমন ঘটনা অনেক সাহাবাগ্রামের জীবনীতে আসছে। তারা এক বেলা খেত তো দুই বেলা না খেয়ে থাকতো, খাবার না পেয়ে অনেক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বসে থাকতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সুন্দর কথা শোনাতো, তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। তো এটা এটাও কিন্তু দেখে দেখেই আসছে। যখন কেউ শুরুতে মুসলমান হতো তো দেখতো অন্য অন্য সাহাবা একরাম কী করতেছে, তাদেরকে দেখে দেখে অনুসরণ করতো, আর তার মধ্যেই অভ্যাসটা চলে আসতো। আর অভ্যাসটা যখন তার মধ্যে চলে আসতো, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজর তার প্রতি পড়তো, সে বিজয়ীদের একজন অন্তর্ভুক্ত হয়ে যেত। আর আমরা এখন সংস্পর্শ গ্রহণ করি গাড়ি দেখে, বাড়ি দেখে, চলাচল দেখে, হ্যাঁ, তার টাকা পয়সা দেখে, এরপরে আমাদের মন, আমাদের মন মানসিকতা লোভের মধ্যে পড়ে যায়। লোভের মধ্যে পড়ে গিয়ে বিজয়ীদেরকে অনুসরণ করা ছেড়ে দিয়ে দুনিয়ামুখী যে লোকেরা আছে তাদেরকে আমরা অনুসরণ করা শুরু করে দেই, আর এর কারণে আমাদের আমল, আখেরাত, আখলাক সব নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে এই কোরবানি ঈদের পরেই আমাদের যাবাই বন্ধুদের 12 জন, সম্ভবত ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিল 12 জনের কাছেই 12টা বাইক আছে। 13 নম্বর যিনি ছিল, এর বাইক নেই, গাড়ি নেই, তো ওই 12 জন মিলে সম্ভবত সবাই 20,000 করে দিয়ে ওই যার 13 নম্বর বন্ধুর বাইক নেই তাকে বাইক কিনে দিছে। আচ্ছা, এখন বর্তমানে আবার যখন কেউ একটা গিফট দেয় সেটাকে সেলিব্রিটি করার জন্য তারা নতুন নতুন আইটেম বাইরে করে, বন্ধুর চোখে পট্টি লাগিয়ে আহমদ রেজা ভাই, আচ্ছা, বাইক রাখছে কোথাও এক রাস্তায়, বাড়ি থেকে চোখে পট্টি লাগিয়ে তারপরে সেখানে নিয়ে গেছে, বাইকের সামনে যখন দাঁড়া করানো হলো তখন সেখানে গিয়ে তার হাতে বাইকের চাবি দেওয়া হয়েছে। তো যখন চাবি দেওয়া হলো বললো এটা কি, তো চাবি, কিসের চাবি, গাড়ির চাবি। এরপরে যখন চোখ খুললো দেখলো সামনে গাড়ি রাখা আছে, কিসের গাড়ি বলে, তোমার জন্য আমরা সবাই মিলে কিনছি। কথা এটা আসছে, এরপরে কি হলো জানেন, কিছুদিন পরেই সেই বাইক তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, এমন অ্যাক্সিডেন্ট করেছে সে মারাই গিয়েছে। তো আমাদের দৃষ্টি কোথায় থাকে, মানুষের গাড়ি বাড়ি এরা এমন চলে আমাকে এমন চলা দরকার, আর এটাই যদি আমার ধ্বংসের কারণ হয়ে যায়। হ্যাঁ, কিতাবের মধ্যে যেটা আসছে নোমান ভাই, যদি ইবাদতের ক্ষেত্রে কাউকে দেখতে হয় তবে আপনার আমার চেয়ে ভালো ইবাদত গুজারি যারা আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে দেখা উচিত, ওই লোকটা তাহাজ্জুদ পড়ে, আমিও যদি তার মতো তাহাজ্জুদ পড়তে পারতাম, তবে নিজের মধ্যে সেই অভ্যাসটা চলে আসবে। ইবাদতের ক্ষেত্রে আমার চাইতে ভালো ইবাদত যারা করে, বেশি ইবাদত গুজারি যারা আছে তাদেরকে দেখার কথা বলা হয়েছে, আর অর্থ সম্পদের বেলায় গরিব আমার চাইতে যারা নিম্ন শ্রেণী আছে তাদেরকে দেখার কথা বলা হয়েছে। তাদেরকে দেখো, তাদের থাকার জায়গা নাই, তাদের বসার জায়গা নাই, তাদের মাথার উপর ছাদ নেই, একবেলা খেলে তো দুই বেলা না খেয়ে থাকে, তাদেরকে দেখো, তবে তোমার মনটা বলবে যাক তাদের চাইতে তো ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার একটা পথ বের হয়ে আসবে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে যারা আমার চাইতে বেশি ইবাদত করে তাদেরকে দেখি, আর আর্থিক অবস্থার দিকে যদি দেখি তবে আমার চাইতে যারা নিম্ন শ্রেণীর আছে, অভাবই আছে, তাদেরকে দেখি, তবে শুকরিয়া আদায় করার একটা রাস্তা বের হবে, বের হবে কি যাক তাদের চাইতে আমি কমপক্ষে ভালো আছি।
একটা জিনিস কাজ করে যে অধিকাংশ লোক যেটা অনুসরণ করে সেটাই আমাকে করতে হবে, এই জিনিসটা আমরা বেশি খেয়াল করি যে অনেক লোক তো এটা করছে, আমিও করিনি, অনেক লোক এইভাবে চাচ্ছে, আমি ওইভাবে যেতে থাকি, কিন্তু আমাদের জেনে রাখা উচিত কারবালার প্রান্তরে ইয়াজিদের সংখ্যা ছিল 22,000, না প্রক্ষান্তরে আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংখ্যা ছিল মাত্র 72 জন। এই 72 জনে কি বিজয়ী ছিলেন, বিজয়ের পতাকা আঁকড়ে ধরে রেখেছিলেন, তাছে কেন আমরা একটা দল ওদিকে চলে যাচ্ছে, অনেক লোক ওইখানে, অনেক লোক এটা অনুসরণ করছে, অনুকরণ করছে, আমি করি কেন, আমি এটা নিজেকে
একটা ছোট্ট একটা উদাহরণ এখান থেকে নিতে পারি আমরা। যখন আজান হয়, যে কোনো ওয়াক্তের আজান আপনি নিয়ে নেন, জোহরের রক্ত নিয়ে নেন, মসজিদের দিকে তাকিয়ে দেখেন নামাজি কয়জন আসছে, আর রোডের দিকে তাকিয়ে দেখেন, বাজারের দিকে তাকিয়ে দেখেন কত অংশ লোক সেখানে বসে আছে, রোডে রাস্তাঘাটে বা বাজারে কত অংশ লোক বসে আছে নামাজের টাইমে, আর মসজিদে কত অংশ লোক আসছে। তার মানে বোঝা যায় যে ভালোর দিকটা অনুসরণ করাটা কষ্ট, আর বিজয়ীদেরকে অনুসরণ করা কষ্ট, তবে সেটার মধ্যেই রয়েছে আমাদের জন্য নাজাত। বারবার একটা কথা মাদানী চ্যানেলও হয়তো দর্শক শ্রোতা অনেকবার শুনেছেন, টিচাররা স্কুলের মধ্যে জিজ্ঞাসা করে, তুমি বড় হয় কী হবে, তুমি বড় হয় কী হবে, তুমি বড় হয় কী হবে। তো এমন ঘটনাক্রমে কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করলো বড় হয় কী হবে, ও বাচ্চা বললো আমি সাহাবি হব। বর্তমান জমানায় তোর সাহাবি হওয়া সম্ভব নয়, সাহাবি হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কপালের চোখে দেখতে হবে ইমানের সাথে। তো ওই বাচ্চা বললো আমি সাহাবি হতে চাই, মানে সে বিজয়ী হতে চায়, সাহাবি হতে চায়। তা তার টিচার জিজ্ঞাসা করলো এখন তার সাহাবি অসম্ভব না, তুমি সাহাবি হবে কিভাবে, আর এই চিন্তাধারা তোমার মধ্যে কিভাবে আসলো? মা আমাকে প্রতিদিন সাহাবিদের ঘটনা শোনায়, তো তাদের জীবনই আমার কাছে খুব ভালো লাগে, আমি শুনি, আর আমার ইচ্ছা আমি সাহাবি হব। অর্থাৎ ঘর থেকে শিখেছে সাহাবির মর্যাদা কি, সাহাবির ফজিলত কি, তাদের শান শওকত কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন। তো ঘর থেকেই তো আসছে শিক্ষাটা। সে যদি সাহাবি হতে নাও পারে, হয়তো বা তার মধ্যে যে সাহাবিদের ভালোবাসা, কেন সাহাবি হতে চায়, ভালোবাসা আছে বিধে তো সাহাবি সে হতে চায়, হতে পারবে না কিন্তু বাচ্চা মানুষ তার একটা আকাঙ্ক্ষা, এটা আমি সাহাবি হবো, কেন মায়ের মুখ থেকে সাহাবিদের কথা শুনছি আমি। তো দেখেন এটাও একটা ভাগ্যের ব্যাপার, ঘর থেকে এই জিনিসটা পাওয়া এটাও একটা নসিবের ব্যাপার। অনেকে বলে না আলহামদুলিল্লাহ আমি জন্মগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটাও ভাগ্যের ব্যাপার হয় না, আবার অনেকের সংস্পর্শের কারণে এটা পেয়ে যায়। আল্লাহ তাআলা যাদেরকে ভাগ্য দান করে, আর যারা পথ ভুলে গেছে তো ভুলেই গেছে। এই জন্য নিজের বাচ্চাদের সামনে, নিজের বাচ্চাদেরকেও যারা আহলে বায়ত রয়েছেন, যারা সাহাবায়ে কেরাম রয়েছেন, তাদের আলোচনা বাচ্চাদের সামনে করা, ছোটদের সামনে করা, যাতে করে শিখে তারা, বুঝে তারা। আমরা এটা না করে মিথ্যা গল্প শোনাই, মিথ্যা কিচ্ছা শোনাই, বিভিন্ন ঘটনা শোনাই যা উচিত না, এগুলো করি। সাহাবায়ে কেরামের ঘটনা আপনি দেখেন, হাজারো ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত, হাদিসে পাকের মধ্যে। কোরআন খুলেন, আপনার বাচ্চাকে আপনি শোনাবেন, কোরআন খুলেন, পুরা কোরআনটার মধ্যেই ঘটনা পাও, পুরা কোরআনটার মধ্যে ঘটনা, প্রতিটা সুরার মধ্যে ঘটনা, এগুলো শোনান আপনি বাচ্চাদেরকে, বাচ্চারা এগুলো শুনবে, শিখবে ছোটবেলা থেকেই, তার মধ্যে এক ইসলামের দিক নির্দেশনা তৈরি হবে, সে জানতে পারে, বুঝতে পারবে, এগুলো আমাদের করা উচিত। শেষ মাদানিফুল রাফি ভাই কি দিবেন দর্শকদের উদ্দেশ্যে বিজয়ীদেরকে?
অ্যাকচুয়ালি ওই যে আপনি ফার্স্টলি বললেন না যে ফ্যামিলির যে কর্তা যারা আছেন, বিশেষ করে মারা,
জি,
যদি আমরা নিজেরা অধ্যয়ন করি ইসলামের বিজয়ে কীভাবে এসেছে, বিজয়ী কারা আর আমাদেরকে কাকে অনুসরণ করতে হবে, তখন নিজে অনুসরণ করতে পারবো, আবার নিজের সন্তান সন্ততিদেরকেও অনুসরণ করাতে পারবো। তো এর জন্য আমাদের আহামরি কিছু করা লাগছে না, মাদানী চ্যানেল আছে, সময় করে করে দেখা, কিছু আমাদের সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানদের জীবনী অধ্যয়ন করা, তাদের আলোচনা রাখা, ফাতেহাখানির ব্যবস্থা করা, এইভাবে তাদেরকে সামনে নিয়ে আসলে হয়তো আমাদের ওই গোলটা না সেট আপ হয়ে যাবে, আমাদের টার্গেটটা ওরকম হয়ে যাবে, আর নয়তো ওই দুনিয়াধারী টার্গেটে আমার ব্রেন ফুলফিল হয়ে যাবে, তখন আমি আপনি এদিক ওদিক ছোটাছুটির মধ্যে নিজের জীবনকে শেষ করে দিতে, মানে এক পর্যায়ে চলে যাব যে শেষ হয়ে গিয়েছে, আর কোনো সময় নেই, তো এখন অনেক বেশি তাড়াহুড়া নিজেকে গুছানোর জন্য। হ্যাঁ, এমন হয়ে যায় যে আহ, আমি আমার সন্তানকে চাচ্ছি মানুষ করতে, আমার সন্তানকে চাচ্ছি নামাজি বানাতে, সে তো হচ্ছে না। এমন অনেক অভিভাবক আছেন যাদের সন্তানকে এখন কি আর কন্ট্রোল করতে পারছেন না,
অভিযোগ করছে আমাদের কাছে, হ্যাঁ আমার সন্তান এমন হয়ে গেছে।
এই সন্তানকে
সাহাবায়ে কেরামের আলোচনা ঘরের মধ্যে করার দ্বারা যে উপকারিতা রয়েছে, যখন আমার আপনার বাচ্চা শুনবে যে সাহাবিদের জীবনী এমন ছিল, সে কখনো নেশাদ্রব্যের মধ্যে যাবে না,
প্রশ্নই ওঠে,
কেননা সে শিখেছেই এটা সাপোর্ট করে না ইসলাম। যখন ছোটবেলা থেকেই শুনবে সাহাবায়ে কেরাম এমন ছিল যে তারা যদি কেউ আঘাত করতো, তারপরও সাহাবায়ে কেরাম তার প্রতি উত্তর করতো না, ধৈর্য ধারণ করতো, যখন ছোটবেলায় কেউ শুনবে এটা, তখন সে মানুষকে গালি দেওয়া, মানুষকে মারধর করা বা কারোর সাথে ঝগড়া করা, এই জিনিসটা বেঁচে থাকবে, কেননা আমি শিখেছি সাহাবায়ে কেরাম এমন ছিল। আচ্ছা, সাহাবায়ে কেরাম না খেয়ে দিন অতিবাহিত করতো, ধৈর্যের একটা পরিচয় তারা দিয়েছে। আপনার ছোট বাচ্চা যখন এই কথাগুলো শুনবে, আপনি যদি একদিন ভালো খাবার আয়োজন করতে নাও পারেন, কখনো আপনার দিকে আঙ্গুল তুলবে না, বলে তুমি আমাদের জন্য কি করছো, এই কথাটা বলবে না, কারণ শিক্ষা তো পেয়েছে না। আচ্ছা, সাহাবায়ে কেরাম ইলমেদিন অর্জন করতো, আপনি ঘরের মধ্যে এই কথাগুলো বলছেন, তো আপনার বাচ্চা শিখছে, সে ইলমেদিন শেখার একটা মাইন্ড তার মধ্যে চলে আসবে, আমাকেও ইলমেদিন শিখতে হবে। তো সাহাবায়ে কেরামের আলোচনা করা মানেই হলো আমাদের সমাজকে সুন্দর করে তোলা, সাহাবায়ে কেরামকে অনুসরণ করা অর্থাৎ বিজয়ীদেরকে অনুসরণ করা মানে হলো আমার ঘরকে, আমার পরিবেশকে, আমার এলাকাকে, আমার সমাজকে সুন্দর করে তোলা, আর এটার দায়িত্ব আপনাকে, আমাকে, আমাদের সবাইকেই নিতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই না। হয়তো আজকাল চারপাশে যেগুলো দেখছি আমরা, যা আশা করি না, এগুলো কিন্তু এর কারণেই হয়, ধর্মীয় জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে, আমাদের ছোটদের মধ্যে এই ধর্মীয় জ্ঞানগুলো না থাকার কারণে। আল্লাহ তাবারক ও তাআলা সাহাবায়ে কেরামের মহাব্বত, আহলে বায়তের মহাব্বত আমাদের অন্তরে দান করুক, তাদেরকে অনুসরণ করেই আমাদের বাকি জীবনটা যেন আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমির সুন্নাত দামাত বারকাতুল আলিয়া তো এটাও বলেন, যাদের কাছে আপনি শুনেন যে যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে তাদের বিষয়ে সমালোচনা করে, তাদের দোষ বয়ান করতে চায় যে কোনো সাহাবি, তো আপনি তার থেকে দূরে সরে যান, তার থেকে তর্ক করার, তার সাথে তর্ক করার আপনার প্রয়োজন নেই, আপনি তার থেকে সরে যান, আলাদা হয়ে যান, তার কাছে বসারও প্রয়োজন নেই। না জানি ওই রোগটা, ওই অসুস্থতা, ওই বিমারিটা আপনার আমার মধ্যেও যেন চলে না আসে। এ কারণে আমাদেরকে সতর্ক হওয়া উচিত এবং আমার ছোট যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদেরকেও এই বিষয়গুলো শিক্ষা দেওয়া উচিত। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে সবসময় বিজয়ী যারা রয়েছেন, ইসলামের সঠিক বিজয়ী যারা রয়েছেন, যারা ইসলামের খেদমত করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, যাদের ব্যাপারে এত সুন্দর আলোচনা শোনা যায়, আল্লাহ তাআলা তাদেরকে অনুসরণ করা, অনুকরণ করা এবং তাদের আমলকে ফলো করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, আমার স্বপনে শোনা মদনী মদিনাওয়ালা।
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।